الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলিম ও হৃদয়ঙ্গনদের মাতাগণ নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে সে সম্পর্কে চমৎকার একটি হাদিসে কারিমা শ্রবণ করার চেষ্টা করি। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে ওই ব্যক্তির সাথে আমি মুসাফা করব। সুবহানাল্লাহ, কত বড় সৌভাগ্য হবে ওই ব্যক্তির যিনি দৈনিক 50 বার দুরুদ শরীফ পাঠ করবে। আসুন আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল করিম অধিক হারে ইখলাসের সাথে, মহব্বতের সাথে দুরুদ শরীফ পাঠ করব। আসুন আরও একবার এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরুদ শরীফ পাঠ করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম আলিম রিদওয়ানগঞ্জের মাতাগণ, এই অনুষ্ঠানে আমরা এক একজন মাতা এবং সন্তানদের সাহাবাদের চরিত্র নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আসলে মা তো মা, মায়ের কোনো তুলনা হয় না। মা এমনই এক অস্তিত্ব যিনি শত দুঃখ কষ্ট যন্ত্রণার পরেও সন্তানের সামনে মুচকে হাসি দেয়, নিজে না খেয়ে থাকেন, নিজে না পড়ে, নিজে না খেয়ে, নিজে শীতের বস্ত্র না কিনে সন্তানকে কেনায়, সন্তানকে উষ্ণতার জন্য শীতের কাপড়, নানাবিধি প্রয়োজনীয় আদি বস্তু দেওয়ার চেষ্টা করে, অথচ নিজের নেই, তিনি হচ্ছেন মা। আসলে মায়ের হুকুমগুলো আমাদের চোখ বন্ধ করে মেনে নেওয়া উচিত। যদি এই ব্যাপারে আপনাদের সামনে পেশ করি, বাইজিদ বোস্তামী রহমাতুল্লাহ আলাইহির ঘটনা খুব বেশি মনে আসছে, সামনে আসছে, এই জন্য ওই শীতের রাতের ঘটনা। মা অসুস্থ ছিলেন, হ্যাঁ, আর বাইজিদ মুস্তামী রহমাতুল্লাহ আলাইহিকে মা উদ্দেশ্য করে ইরশাদ করেছিলেন পানি পান করানোর জন্য। মায়ের ওই হুকুমকে বাস্তবায়ন করার জন্য বাইজিদ মুস্তামী রহমাতুল্লাহ আলাইহি পানি আনার জন্য গেলেন, কিন্তু পাত্রে কোনো পানি ছিল না। তো মায়ের হুকুমকে শিরোধার্য মনে করে পানির জন্য বের হয়ে পড়লেন। কোথায় পানি আছে, মাকে পানি দিতে হবে, মা আমার কাছ থেকে পানি চেয়েছেন। তো ওই পানির সন্ধানে যখন বের হয়ে গেলেন, অনেক দূরে গিয়ে উনি পানি পেলেন, আর ওই পানি উনি সংগ্রহ করলেন, সংগ্রহ করে নিয়ে আসলেন মায়ের কাছে। কিন্তু এসে দেখে ওই অসুস্থ মা ঘুমিয়ে পড়েছেন। কত মাশহুর ঘটনা, আমরা এটা অনেকেই জানি, তারপরও সন্তান হিসেবে বুঝতে চাই না যে মা কি। বাস আল্লাহ সুবহান আমাদেরকে বোঝার আমল করা তৌফিক দান করুন। বাইজিদ বোস্তামী রহমতুল্লাহ আলহি তখন এসে দেখেন যে মা ঘুমিয়ে পড়েছেন, অসুস্থ মা আবার ঘুমিয়েছেন, পানিও চেয়েছিলেন, এখন উনি কি করবেন বুঝতে পারছিলেন না। তো উনি সিদ্ধান্ত নিলেন যে অসুস্থ মাকে ডিস্টার্ব করা যাবে না, যেহেতু উনি ঘুমিয়েছেন, উনি ঘুমাক, ঘুম থেকে জাগ্রত হলেই আমি পানি পেশ করব। তো এটাও আবার ভাবতে লাগলেন, যদি আমি দূরে চলে যাই আর আমিও যদি ঘুমিয়ে যাই, তবে মা যখন পানি চাইবে আমি কিভাবে তা দিব। আর ওই কথা খেয়াল করে আল্লাহু আকবার, বাইজিদ বুস্তামী রহমতুল্লাহ আলাইহি পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে রইলেন যেন ঘুম না আসে। শীতের রজনী ছিল, যখন ওই পানির গ্লাস হাতে ছিল, ওই পানি চারপাশে কিছুটা প্রবাহিত হয়েছিল, সাথে সাথে একটা অবস্থান হয় না, তো ওই শীতে ঠান্ডায় ওই হাত আর গ্লাস এর যে পানির অংশ ছিল তা বরফে পরিণত হয়ে যায়। তখন মায়ের চক্ষু যখন খোলা হলো, মা দেখে সন্তান পানি নিয়ে দাঁড়িয়ে আছে, যখন জিজ্ঞেস করা হয় হে বায়েজিদ এমনটা কেন করলে, তখন বাস বিস্তারিত বলা হয়, যখন হাত গ্লাস থেকে ছোটানোর সময় হলো, তখন ওই বরফ ছোটাতে পারে না, অনেক কষ্টে বরফ বের করা হয়, গ্লাস হাত থেকে বের করা হয়, অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি। একটু আমরা ক্যালকুলেট করি এই ঘটনাটাকে, একটু অনুধাবন করার চেষ্টা করি কীভাবে কী হলো। আর ওই সময় মা এত খুশি হয়েছিলেন, রব আজ্জা ওয়াজাল্লার দরবারে মা এমনভাবে ফরিয়াদ করেছিলেন, হে মাওলা, তুমি আমার বায়েজিদকে সম্মানিত করো, তোমার ওলিদের অন্তর্ভুক্ত করো। আর এই দোয়া এমন ভাবে কবুল হলো যে বায়েজিদ বুস্তামী রহমাতুল্লাহ আলাইহি পরিণত হয়ে গেলেন, জামানার এক মশহুর ব্যক্তিতে পরিণত হয়ে গেলেন, আল্লাহ তাআলার ওলিতে পরিণত হয়ে গেলেন। এখানে কয়েকটা বিষয় প্রতীয়মান হয়। এক, মায়ের খিদমত, মায়ের হুকুমের উপর লাব্বাইক বলা, মায়ের আদব সম্মানের দিকে লক্ষ্য রাখা, আর পরিশেষে যেটা পাওয়া যায় মায়ের দোয়া। আর এটা দুনিয়ার সব কিছু থেকে উত্তম, যার বিনিময়ে আমি আপনি সব কিছু পেয়ে যাব। রব আজ্জা জালা ইরশাদ করেন না যে যিনি মাকে রাজি খুশি করাতে পারলো সে আমাকেই খুশি করাতে পারলো, অর্থাৎ মায়ের রাজি খুশির মাঝে রব আজ্জা জালার রাজি খুশি। তো এটা যখন আমাদের মাথায় নিয়ে নিব তখন আমাদের ওই যে পারিবারিক অবস্থানটা না এটা অনেক মজবুত হবে, মায়ের সাথে সুসম্পর্ক তৈরি হবে, শত ব্যস্ততার পরেও মায়ের জিয়ারত করার সুযোগ হবে। যখন আমি আপনি চিন্তা করব যে মায়ের জিয়ারত করা, মায়ের চেহারা দেখে মুচকি হাসি দেওয়া, তাকে মুচকি হাসি দেওয়া এটা মকবুল হজের সওয়াব, যখন আমি এটা কল্পনা করব যে মায়ের কদমে চুমু দেওয়া জান্নাতের চৌকাঠে চুমু দেওয়ার সামিল, তখন না সম্পর্ক হবে, তখন না এক গুড রিলেশনশিপ ক্রিয়েট হবে, এক মধুর সম্পর্ক তৈরি হবে। আর যখন মাকে বোঝা মনে করব, অমুক তমুকের কথায় ভারী মনে করবো, মাআযাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলাকে ভয় করা উচিত। হ্যাঁ, আপনিও ভয় করুন, আপনার সন্তান আছে, একদিন তিনিও বিবাহিত হবেন, আপনারই তো পুত্রবধূ না, তিনিও তো আসবেন, তিনি আপনার সাথে কীরকম আচরণ করবে এটা আপনি ভাবার চেষ্টা করুন। আর এটা ভেবে আপনার স্বামীকে অনুরোধ করুন মায়ের খিদমতে লুটিয়ে পড়ার জন্য, আর এতেই কল্যাণ রয়েছে আপনাদের, এর বাহিরে কিছু নেই। তো আমরা বিগত পর্বে শুনেছিলাম ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশবকালের স্মৃতি বিজড়িত কিছু মুবারক ঘটনা, আর রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের ঘটনা। তখন আলীউল মুর্তদা শেরে খুদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মুবারক বিছানায় ছিলেন। তো যখন রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা শরীফে হিজরত করলেন, পরবর্তী সময়ে ওনার ওই পরিবার, ওনার সন্তান, কলিজার টুকরা সন্তান ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিচ্ছেদ যখন উনি আর সহ্য করতে পারলেন না, তখন তার গুলাম হযরত সাইয়েদুনা আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত যায়েদ বিন হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়কে মক্কায় প্রেরণ করলেন। আর এই দুই ব্যক্তির সঙ্গে হযরত ফাতিমাতু জাহরা, হযরত উম্মে কুলসুম, হযরত সাইয়েদাতুনা সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্নাদয় ওনাদেরকে নিয়ে আসলেন। ওনারা মদিনায় হিজরত করেন। মদিনায় পৌঁছে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য কন্যারা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট নতুন ঘরে অবস্থান শুরু করেন। মদিনায় হিজরতের সময় হযরত সাইয়েদাতুনা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়ঃপ্রাপ্ত হয়েছিলেন, অর্থাৎ প্রাপ্ত বয়স্কা হয়েছিলেন। আর মদিনায় মুনাব্বরাতেই মূলত ওনার যেই কৈশোর সময়টা, প্রাপ্তবয়স্কের যে সময়টা ওটা অতিবাহিত হচ্ছিল। যখন প্রাপ্তবয়স্কে উনি পদার্পণ করেন, যখন বিবাহের সময় ঘনিয়ে আসলো, তখন হযরত সাইয়েদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ বিয়ের পরামর্শ দিতে লাগলেন। ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের সম্পর্ক সম্পর্কে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পয়গাম প্রেরণ করতে থাকেন। কিন্তু প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়শই চুপ থাকতেন। পরবর্তী সময়ে অনেকেই পরামর্শ দিতে লাগলেন। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অন্যান্য জলিলুল কদর সাহাবিরা এই পরামর্শ করলেন যে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট তো বিভিন্ন পয়গাম আসছে, কিন্তু তিনি কোনো পয়গামকেই গুরুত্ব দিচ্ছেন না, মঞ্জুর করছেন না। এখন আলীউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমে কি বাকি আছেন, আর উনি ওনার চাচাতো ভাই, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্থাৎ প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য নিজের জীবনকে উৎসর্গ করার জন্য প্রস্তুত। তো আলীউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম যদি হয়, ওনার ব্যাপারে যদি আমরা পয়গাম পেশ করি, তবে হয়তো রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজি হয়ে যেতে পারেন। তো এই ব্যাপারে ওই সময় মদিনার মশহুর কিছু বুজুর্গ, হ্যাঁ, মশহুর সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানগণ পরামর্শ করেন, আর পরামর্শ করে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের দরবারে পয়গাম পাঠানো হয় যেন এই খবর, অর্থাৎ আলীউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে পেশ করে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের জন্য। তো আলীউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম অনেক লাজুক ছিলেন, অনেক ওই সময় দরিদ্রতার সাথেই উনি সময়গুলোকে অতিবাহিত করছিলেন। তো উনি ওরকম সাহস করছিলেন না, পরবর্তী সময়ে তিনজন বুজুর্গ ব্যক্তি হযরত আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমকে খুঁজে বের করলেন। আর তিনি জঙ্গলে নিজের উট চড়াচ্ছিলেন, তার অত্যন্ত আন্তরিকতার সঙ্গে হযরত আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিমকে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিবাহের জন্য পয়গাম প্রেরণে উদ্বুদ্ধ করলেন। কিন্তু সহায় সম্বলহীন হওয়ার কারণে তার পয়গাম প্রেরণের চিন্তা হলো, তিনি চিন্তায় বেদিপ্রস্ত ছিলেন যে কীভাবে আমি এই পয়গাম পেশ করতে পারি। তবে এই বুজুর্গ ব্যক্তিগণ তা বাধ্য করায় এবং তিনি রাদিয়াল্লাহু তাআলা আনহু রাজি হলেন। এর পূর্বে অন্তরের এই আকাঙ্ক্ষাও ছিল যে যদি রহমতুল্লাহি আলাইহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হওয়া যেত। স্বভাবজাত লজ্জার কারণে আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিবাহের পয়গাম পাঠাতে উনি অনেকটা দূরে ছিলেন, অনেকটা লজ্জার কারণে উনি ওই পয়গাম পাঠাতে পারেননি। অতপর যখন ওই বুজুর্গরা ওনাকে উৎসাহ দিলেন, আবু বকর সিদ্দিক, ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুমাসহ আর অনেকে যখন আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে বিবাহের যে পয়গাম তা প্রেরণের জন্য উৎসাহ করলেন, তখন কী করলেন আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম সাহস করলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিবাহের কথা বর্ণনা করলেন। তিনি বেশ চুপ থেকে নিজের সম্মতি প্রকাশ করলেন, অর্থাৎ আল্লাহর নবী রাসূল আলাইহিস সালাম অনেকটা সম্মতি প্রকাশ করলেন। বিভিন্ন রেওয়ায়েত আছে এই বিবাহের ব্যাপারে। এক বর্ণনা এরকম এসেছে, কোনো একজন নেক মহিলা আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে পাঠালেন। কিছুটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং কিছুটা নিজের স্বভাবজাত লজ্জার কারণে তিনি মুখ খুলে কিছু বলতে পারলেন না, মাথা নিচু করে চুপচাপ বসে রইলেন। তখন হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং দৃষ্টি আকর্ষণ করে জিজ্ঞেস করলেন, হে আলী, কী ব্যাপার, আজ নিয়ম ভঙ্গ করে সম্পূর্ণ চুপচাপ রইলে? প্রায়শই তো অনেক কিছু জিজ্ঞেস করা হতো, আরজ করা হতো জানার জন্য, হ্যাঁ প্রশ্ন করা হতো। তো ফাতিমাতুর জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিয়ের আবেদন নিয়ে এসেছো নাকি? যে বরাবরই তো বিভিন্ন সময়ে বিভিন্ন প্রশ্ন আসতো আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের কাছ থেকে, কিন্তু আজকের মজলিসে এত নীরব কেন, চুপচাপ কেন, কারণ কী? তো আল্লাহর নবী রাসূলের সাল্লাল্লাহু আলাইহি নিজে থেকে ইরশাদ করলেন, কী ব্যাপার, আমার কলিজার টুকরা ফাতিমাতুর জাহরার বিবাহের প্রস্তাব নিয়ে এসেছো নাকি? তখন আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আরজ করলেন, অবশ্যই হে আল্লাহর রাসূল। সুবহানাল্লাহ, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে? মোহর আদায় করার মতো কি কিছু আছে? তখন আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আরজ করলেন, মানে না সূচক জবাব দিয়ে দিলেন। পুনরায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি তোমাকে যেই জেরাহ বা লৌহ বর্ম দিয়েছিলাম তাই তুমি মোহর হিসাবে দিয়ে দাও। আল্লাহু আকবার। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, এই বিবাহের ঘটনায় অনেক কিছুই কি প্রতীয়মান হচ্ছে, এই বিবাহের ঘটনায় অনেক কিছু প্রতীয়মান হচ্ছে, অনেক সমস্যার সমাধান আমরা আলহামদুলিল্লাহ পেয়ে যাচ্ছি। আমরা যদি একটু খেয়াল করি, বিবাহ হচ্ছে দু আলমের সরদার রহমতুল্লিল আলমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা সন্তান ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিবাহের সময় এলো, কত কত সম্ভ্রান্ত পরিবার থেকে পয়গাম আসলো, সাড়া দিচ্ছেন না রহমতুল্লিল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরামর্শক্রমে যখন আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আসলেন বিবাহের পয়গাম নিয়ে, এমন অবস্থায় আসলেন যে নিঃস্ব, কিচ্ছু নেই ওনার কাছে, মোহর আদায়ের সামর্থ্য নেই। আর রহমতে দোয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন পিতা হিসাবে, এজ এ ফাদার, উনি কতটা স্মুথলি এটাকে হ্যান্ডেল করলেন, এটাকে ডিল করলেন, কত সহজ করে দিলেন কাজটা, জিজ্ঞেস করেনি হে আলী তুমি কোন কোম্পানিতে জব করো, জিজ্ঞেস করেনি হে আলী তোমার কয়টা বাগান আছে, কতগুলো উট আছে, জিজ্ঞেস করেননি। বাস সামর্থ্য, ইচ্ছা, নিয়ত জিজ্ঞেস করেছেন, সহজ করে দিয়েছেন রাস্তাকে। এখানে অনেক অনেক কারণ আছে, এত এত আলিশান পয়গামগুলো উনি কেন ক্যান্সেল করেছেন রহমতুল্লাহ আলম সাল্লাম নিজের কলিজার টুকরা সন্তানকে, কেনই বা আলীউল মুর্তদা শের খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম এর কাছেই দিবেন? এই ব্যাপারে আরও হিডেন হিস্ট্রি আছে আলহামদুলিল্লাহ, এটা আমরা ইনশাআল্লাহ জানবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা মানে নির্ধারণ করে রেখেছেন যা ওহির মাধ্যমে এসেছেন তাই রহমতের দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অ্যাকসেপ্ট করেছেন, এরই বহিঃপ্রকাশ মূলত, এবং আমাদেরকে মেসেজ দিয়েছেন আমরা কীভাবে আমাদের এই সময়গুলোকে অতিবাহিত করব, কীভাবে ডিল করব আমাদের বিবাহের কার্যক্রমগুলো এজ এ ফাদার, এজ এ মাদার, বা আমি সন্তান হিসাবে আমি কীভাবে এই জায়গায় পদার্পণ করতে পারি, কীভাবে আমি সাহস করতে পারি এই জায়গায় এসে আমরা বলে থাকি আরে আমি তো নিজের পায়ে দাঁড়াই। আপনি কি এতদিন নিজের পায়ে দাঁড়াননি, অন্যের পা দিয়ে আপনি চলেছেন, হেঁটেছেন? আপনি বিবাহের সময় এসে বলেন যে আমি নিজের পায়ে তো দাঁড়াই, হাজিব লাগে। তো এখানে আমাদের অনেক উৎসাহ উদ্দীপনা রয়েছে, সাহাবারা কীভাবে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছেন, কীভাবে বিবাহ করেছেন, এগুলো আমাদের জীবনকে আরও বেশি সহজ করে দিবে ইনশাআল্লাহ, আরও বেশি স্পিড দিবে আমাদের লাইফে। আজকে আমি পিতা হিসাবে মাতা হিসাবে কত চিন্তিত, কীভাবে আমার সন্তানকে বিয়ে দিব, কীভাবে আমার কন্যাকে বিয়ে দিব, এত 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 তো আপনি করে রেখেছেন, বাস আপনি থেমে যান, আপনি সন্তুষ্ট হয়ে যান, সবাই সন্তুষ্ট হয়ে যাবে, আপনি মেনে নিন। আর যদি এর বাহিরে হয় তবে সংসারে সমাজে অশান্তি আর অশান্তি বিরাজমান করবে। যখন ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবাহের কথা হচ্ছিল, চলছিল বা বিবাহ হয়েছিল, ওই সময় ফাতিমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স মুবারক ছিল 15 বছর, 15 বছর। অপরদিকে আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমের বয়স মুবারক ছিল 21 বছর। কত সুন্দর এক টাইমিং না? আর আমি নিজের পায়ে খাড়াতে খাড়াতে আল্লাহ আকবার কোথায় চলে যায়, হ্যাঁ নিজের পায়ে খাড়াতে খাড়াতে দৌড়ে দৌড়ে হ্যাঁ কতগুলো বয়স আমি পার করে ফেলি, তারপরে বলি যে না এখনও দাঁড়াতে পারিনি, 29-এর ঘরে চলে যায়, 30-এর ঘরে চলে যায়, 35-এর ঘরে চলে যায়, আল্লাহ আকবার। তো আসুন আমরা এই বিবাহকে সহজ করার চেষ্টা করি, মিলেমিশে বাস মেনে নেওয়ার চেষ্টা করি, আর এতেই কল্যাণ রয়েছে। শুনুন শুনুন প্রিয় ইসলামী ভাইরা, আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশের সামনে মাথা নত করে দিলেন। অর্থাৎ যখন ওই লৌহবর্ম রহমতুল্লাহ আলম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ দিলেন যে এটার বিনিময়েও তো কী করা যায়, মোহর আদায় করা যায়, তখন হযরত আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম বর্মটি বিক্রির জন্য বাজারের দিকে রওনা দিলেন। রাস্তায় হযরত সাইয়েদুনা জিন্নুরাইন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা হলো, আর তিনি তা 480 দিরহাম দিয়ে ক্রয় করে নিলেন, অর্থাৎ ওই লৌহবর্মটি কিনে নিলেন উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। অতঃপর তা আবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উপঢৌকন হিসাবে ফেরতও দিয়ে দিলেন। অর্থাৎ কত মিশক ছিলেন ওনারা, এক একজন কত সাহায্যকারী ছিলেন, কত মিলেমিশে ওনারা, হ্যাঁ কেউ পরামর্শ দিলেন সাহস করার জন্য, প্রস্তাব পাড়ানোর জন্য, আবার যখন প্রস্তাব দেওয়া হলো, যখন মোহরানার আদায়ের প্রয়োজন হলো, তখন আবার কেউ ওই প্রয়োজনীয় বস্তু যখন বিক্রি করবে তার মূল্য দেওয়া হলো, পরিশোধ করা হলো, আবার কিছুক্ষণ পরে তা উপহার স্বরূপ হিসাবে কী করা হলো, পাঠিয়েও দেওয়া হলো, অর্থাৎ জিনিস তারই রয়ে গেল। আসলে সব কিছু তো নির্ধারিত ছিল আল্লাহর দয়ায়। তো যখন জেরা অর্থাৎ লৌহবর্ম বিক্রির অর্থ আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিম হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের খিদমতে হাজির করলেন, তখন রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করলেন এটাকে 3 ভাগে ভাগ করার জন্য, এর 1 ভাগ দিয়ে খুশবু ইত্যাদি ক্রয় করার জন্য, দ্বিতীয় ভাগ হ্যাঁ বিয়ের সাজ সরঞ্জামের জন্য, এবং যেই অবশিষ্ট তৃতীয় ভাগ থাকবে ওই অর্থের তা খাদ্যদ্রব্য ক্রয় করার জন্য, আল্লাহ আকবার। অতপর হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আনাস আবু বকর উমরে ফারুক আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদয় এবং অন্যান্য মুহাজির ও আনসার রাদিয়াল্লাহু তাআলা আনহুদেরকে ডেকে আনার নির্দেশ দিলেন, সবাইকে ডাকার নির্দেশ দিলেন। যখন সবাই রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি দরবারে একত্রিত হলেন, তখন হুজুরে আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে তাশরিফ নিলেন এবং ইরশাদ করলেন। কী ইরশাদ করলেন আসুন আমরা শ্রবণ করি। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিম্বরে তাশরিফ নিয়ে ইরশাদ করলেন, হে মুহাজির ও আনসারের দল, এক্ষণে ইতপূর্বে হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাম আমার নিকট এই খবর নিয়ে এসেছিলেন যে আল্লাহ পাক বাইতুল মামুরে ফাতিমাতু জাহরা বিনতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিয়ে নিজ খাস বান্দা, নিজের প্রিয় বান্দা আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল কারিমের সঙ্গে দিয়েছেন। এবং আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, আমার প্রতি নির্দেশ এসেছে যে নতুন করে বিয়ের আকদ করে সাক্ষীদের সামনে ইজাব ও কবুল করানো হয়। ইজাব কবুল করানোর নির্দেশ এসেছে। বিয়ে তো হয়ে গিয়েছে বাইতুল মামুরে, এখন নতুন করে আমি সবাইকে যেন সাক্ষী রেখে এটা সম্পন্ন করে। এরপর হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা সন্তানের বিয়ের জন্য খুতবা পাঠ করলেন এবং মুচকি হেসে আলিউল মুর্তদা শেরে খোদা কাটামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমকে ইরশাদ করলেন, আমি 400 মিসকাল রূপ্য মোহরের বিনিময়ে ফাতিমাকে তোমার সঙ্গে নিকাহ দিলাম, তুমি কি রাজি আছো? আল্লাহু আকবার, কি বিয়ে ছিল সেটা! দুয়া আলমের বাদশাহ তার কলিজার টুকরা সন্তানকে বিয়ে দিচ্ছে, ইসলামের চতুর্থ খলিফা যিনি পরিবর্তিত হয়েছেন আলিউল মুর্তদা শেরে খোদা কাটামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের কাছে। আল্লাহু আকবার! তখন আলিউল মুর্তদা শেরে খোদা কাটামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম আরজ করলেন, জি কবুল করলাম। অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করলেন, সকলেই এই দোয়ায় শরিক হলেন। বিয়ের কাল সম্পর্কে বিভিন্ন ধরনের বর্ণনা পাওয়া যায়। কেউ বলেন এই পবিত্র বিয়ে দ্বিতীয় হিজরির সফর মাসে সম্পন্ন হয়েছিল, আবার কেউ বলেন দ্বিতীয় হিজরির রজব মাসে অনুষ্ঠিত হয়েছিল, অন্য এক রেওয়ায়েতে রয়েছে তৃতীয় হিজরির শাওয়াল মাসে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। কতিপয় ঐতিহাসিকগণ বলেছেন উহুদের যুদ্ধের পর এবং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুখসতের পর, অর্থাৎ প্রায় রুখসতের 4.5 মাস পরে এই বিয়ে অনুষ্ঠিত হয়েছিল। যাই হোক, অধিকাংশ রেওয়ায়েতে এটাই এসেছে যে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বয়স যখন 15 বছর ছিল, তখন আলিউল মুর্তদা শেরে খোদা কাটামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম 21 বছর বয়সে তাকে বিবাহের বন্ধনে আবদ্ধ করেন। এটি হচ্ছে সর্বসম্মত রায়। যখন আলিউল মুর্তদা শেরে খোদা কাটামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসভবন থেকে কিছু দূরে ভাড়ায় একটি বাড়ি নিয়েছিলেন, সাইদাতুন নিসা হযরত সাইদাতুনা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুখসত হয়ে ওই বাড়ির রানী হয়ে গেলেন। শুনুন শুনুন, অর্থাৎ বিদায়ের কথা, রুখসত বা বিদায়ের পূর্বে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন, নিজের মুবারক সিনার উপর মাথা রাখলেন। হ্যাঁ, নিজের মুবারক সিনার উপর সন্তানের মাথা রাখলেন, কপালে চুমু দিলেন। অতঃপর ইরশাদ করলেন ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা সন্তানকে আলিউল মুর্তদা শেরে খোদা কারামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের হাতে দিয়ে দিলেন, অর্থাৎ ওই হাত আলিউল মুর্তদা শেরে খোদার হাতে রাখলেন আর ইরশাদ করলেন, হে আলী, পয়গাম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কন্যা তোমার জন্য মুবারক হোক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার! এরপর আবার ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সম্বোধন করে ইরশাদ করলেন, হে ফাতিমা, তোমার স্বামী খুবই ভালো। আল্লাহু আকবার, কতটা ব্যালেন্স ছিল না, কতটা ব্যালেন্স ছিল! একদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইরশাদ করলেন পয়গম্বরের কন্যা মুবারক হোক, আর নিজের কন্যাকে ইরশাদ করে উদ্দেশ্য করে ইরশাদ করলেন তোমার স্বামী কতই না ভালো। আল্লাহু আকবার! অতপর তিনি স্বামী স্ত্রী উভয়কেই ফরজ এবং অধিকার সম্পর্কে নসিহত করলেন এবং বিদায় জানানোর জন্য স্বয়ং দরজা পর্যন্ত এলেন। দরজায় আলিউল মুর্তদা শেরে খোদা কাটামাল্লাহু তাআলা ওয়াজহুল করিমের দুই বাহু ধরে দোয়া দিলেন। পরবর্তী সময়ে হযরত আলিউল মুর্তদা শেরে খোদা এবং সাইদাতুন নিসা হযরত সাইদাতুনা ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উভয়ই উটে সাওয়ার হলেন আর এই উটের রশি হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু ধরলেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং অন্যান্য কতিপয় রেওয়ায়েত অনুযায়ী সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনাদের সঙ্গে গিয়েছিলেন। সুবহানাল্লাহ! আমরা যে মুসলিম সমাজে বিবাহের আনুষ্ঠানিকতা সম্পন্ন করি তা ওই ঘর থেকে এসেছে। আল্লাহু আকবার! রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি নিজের কলিজা টুকরা কন্যাকে বিদায় দিলেন, দোয়া দিলেন, হ্যাঁ দরজা পর্যন্ত এগিয়ে দিলেন এবং সাথে কয়েকজনকে পাঠিয়েও দিলেন। কেমন ছিল সেই বরযাত্রা! আল্লাহু আকবার! আল্লাহর রসুল রসুলের মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত কিছু তো করলেন, বিদায় তো দিলেন, কিন্তু সাথে অনেকগুলো অপু ঢোকন ফাতিমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের ঘরে পৌঁছে দিলেন। তো সরওয়ারে কায়নাত রহমতে দুয়া আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের বিয়েতে যে সকল সামানগুলো পেশ করেছিলেন, উপহার হিসেবে পাঠিয়েছিলেন, তা যদি আপনাদের সামনে একটু শেয়ার করি। উল ভরা মিশ্রি কাপড়ে প্রস্তুত বিছানা, আল্লাহু আকবার! নকশা করা একটি পালং, আল্লাহু আকবার! নকশা করা পালং ওই সময়। খেজুরের ছাল ভর্তি চামড়ার একটি বালিশ, সুবহানাল্লাহ! কতটা মোলায়েম হবে একবার খেয়াল করুন, একটি মোষক পানির জন্য দুটি পাত্র বা ঘড়া, তারপর একটি চাফিক বা জাতা যেটা দিয়ে গম ইত্যাদি পেশা হয়, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজ করা হয়, একটি পেয়ালা, দুটো চাদর, দুটি বাজু বন্ধ, একটি জায়নামাজ। আল্লাহ আকবার, চিন্তা করুন রহমতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কত গুরুত্বপূর্ণ জিনিসগুলো উপহার হিসেবে পাঠিয়েছিলেন। তো প্রিয় মাদিনী চ্যানেল দর্শকবৃন্দ, আসুন না আমরা সুন্নতে মুবারাকার দিকে ধাবিত হই, সুন্নতে মুবারাকাগুলোকে আপন করার চেষ্টা করি, আমরা বিয়েকে সুন্নত পদ্ধতি অনুযায়ী সম্পন্ন করার চেষ্টা করি, আর এতেই বরকত রয়েছে, কল্যাণ রয়েছে। আজকে আমরা কোথায় এসেছি, কোন সাম্রাজ্যের দিকে তাকাচ্ছি, হ্যাঁ ওই অপসংস্কৃতিগুলো কী দিচ্ছে আমাকে, দিন শেষে আপনি দোয়ার জন্য বলেন অমুক তমুক এটা সেটা কত কিছু। আরে আপনি যদি শুরুটাই করেন আস্তাগফিরুল্লাহ বাজে কিছু দিয়ে, তো পরবর্তীতে কল্যাণ আসবে কীভাবে? আপনি শুরুটা তো বাস সুন্নত অনুযায়ী করুন না। তো দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ এই সিচুয়েশানে এসে, এই ফিতনা ফাসাদের জামানায় এসে কত চমৎকারভাবে, কত স্মুথলি হ্যান্ডেল করছে এই সবগুলোকে, এই সুন্নতে কারিমাগুলোকে, একের শুরু থেকে শেষ পর্যন্ত আলহামদুলিল্লাহ। আপনি যদি খবর নিন তাহলে এটাই দেখবেন যে বিয়ের শুরু থেকে শেষ অবধি পর্যন্ত, ওয়ালিমা পর্যন্ত, প্রত্যেকটা ধাপে ধাপে এক একজন দাওয়াত ইসলামী ওয়ালারা সুন্নতে মুবারাকাগুলোকে আঁকড়ে ধরে আলহামদুলিল্লাহ। তো আসুন আমরা সুন্নতের নিয়তে এই উপহারগুলোকে প্রেরণ করার চেষ্টা করি। আস্তাগফিরুল্লাহ, উপহার চেয়ে পাওয়া যায় না, আপনি চাইবেন না, হ্যাঁ আপনি চিন্তা করেন কেন, আপনি অন্যটার দিকে আপনি তাকাবেন কেন, ওইদিকে আপনি তাকিয়েন না, আপনি আপনার মাঝেই নিজেকে সীমিত রাখার চেষ্টা করুন, ফুল স্টপ দেওয়ার চেষ্টা করুন, ইনশাল্লাহ অটোমেটিক্যালি অনেক কিছু পেয়ে যাবেন, এসে যাবে, কল্পনা করিয়েন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার, আমল করার, বিয়েকে সহজ করার তৌফিক দান করুন। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি, না চাইতেও বিদায় নিতে হবে। তবে শুরুতেই বলেছিলাম আমরা সর্বশ্রেষ্ঠ এক চরিত্র নিয়েছি পুরো এপিসোডে, পুরো প্রোগ্রামে না, সাহাবায়ে কেরাম আলিম হৃদয়গণদের মাতাগণে এতক্ষণ পর্যন্ত এতগুলো পর্ব, বিগত প্রায় 25টি পর্ব আমরা শেষ করেছিলাম, সবচেয়ে আলা ও আফজাল চরিত্র এবং পরিবার আমরা নিয়েছি। তো একটু দেরি হবে, অর্থাৎ কয়েকটা এপিসোডে আমরা ভাগ করেছি। আমরা গত এপিসোডে শুনেছিলাম ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার শৈশবকাল, এই এপিসোডে আমরা ওনার বিবাহ পর্যন্ত আলহামদুলিল্লাহ এসেছি, পরবর্তী সময় আমরা ওনার সন্তান সন্তান আদি, হ্যাঁ আমাদের প্রিয় নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসনাইন কারিমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সাংসারিক বিষয়গুলো, ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কীভাবে দু আলমের বাদশাহ যিনি, তার সন্তান হয়ে কীভাবে সংসার করেছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের হক পূরণ করেছেন, তার শাশুড়ির খিদমত করেছেন, এসব কিছু আমরা ইনশাআল্লাহ কারিম আগামী পর্বে জানার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, যা শ্রবণ করেছেন এর উপর আমল করার নিয়তে পরিবারে তা ইনস্টল করার চেষ্টা করুন। আল্লাহ চাহিত ইনশাআল্লাহ আগামী পর্বে আরও নতুন নতুন কিছু বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত মাদিনী চ্যানেলের সাথেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।